শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা ও ভারতে রাত 9:30। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সিপিডি বলেছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার বিষয়টি একদিকে যেমন অনন্য ঘটনা, তেমনি দেশটির জন্য এটা একটি বড় চ্যালেঞ্জও বটে।
ভারতের রাজনীতি নিয়ে রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
বিজেপিকে সরাতে চাইছে বিরোধী দলগুলি, ফেডারেল ফ্রন্ট গঠনে এখন আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন অবিজেপি দল।
এছাড়াও শুনবেন উত্তর কোরিয়ায় পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ বিশ্লেষণ নিয়ে অধ্যাপক দেলোয়ার হোসেনের মন্তব্য। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
মূলত এই সংকটটা বহুপাক্ষিক ফ্রেমওয়ার্কের মাধ্যমে সমাধান করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো একটা আইস ব্রেকিং করতে পারে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। গতকাল শুক্রবার হোয়াইট হাউস জোরের সঙ্গেই বলেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যেকার মুখোমুখি আলোচনায় সম্মত হতে যুক্তরাষ্ট্রের পক্ষে ছাড়ের মাত্রা শূন্য। হোয়াইট হাউসের প্রেস সচিব সেরা হাকাবি স্যান্ডার্স বলেন, আমরা শক্তপোক্ত অবস্থান থেকেই কথাবার্তা বলছি, আগের প্রশাসনগুলোর সময় যেটা ছিল না। বলেন, ট্রাম্প প্রশাসনের জবরদস্ত চাপের মুখে উত্তর কোরিয়া কমজোর অবস্থানে রয়েছে। স্যান্ডার্স বলেন, পিয়ংইয়াংয়ের তরফে নিরঙ্কুশ উদ্যোগ এবং তৎপরতা দেখা ভিন্ন, প্রেসিডেন্ট আলোচনায় সম্মত হতেন না। দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের কথায়, আন্তঃকোরিয়া শীর্ষ বৈঠকে পারমাণবিক অস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বিরতির সে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট যাই চেয়েছেন একদম সেটাই পাচ্ছেন, আর তা হল উত্তর কোরিয়ার পরমাণু বিমুক্তি, বলেন সেরা হাকাবি স্যান্ডার্স। হোয়াইট হাউস জোরের সঙ্গে বলছে, ট্রাম্পের এই যে চমকে দেওয়া সম্মতি, মে মাস নাগাদ কিমের সঙ্গে বৈঠকে বসা নিয়ে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা যে বার্তা ঘোষণা করেন বৃহস্পতিবার দিন, সেটি কয়েক মাসের প্রস্তুতির ফসল, যাতে কিনা যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহের সম্পৃক্ততা ছিল। চীনের রাষ্ট্রপরিচালিত সিনহুয়া বার্তা সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, কোরীয় উপদ্বীপের ভবিষ্যৎ শান্তিপূর্ণভাবে নিষ্পন্ন করায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এই যে সদিচ্ছা, এতে শি ট্রাম্পকে সাধুবাদ জানিয়েছেন। শুক্রবার সাংবাদিকেরা বারবার স্যান্ডার্সকে জিজ্ঞেস করেন কোথায় কবে ওই ট্রাম্প কিম বৈঠক অনুষ্ঠিত হবে। এ প্রশ্নে তাঁর জবাব ছিল, বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা বিবেচনা চলছে, এখনও নির্দিষ্টভাবে কিছু স্থির হয়নি। বিষয়টি নিয়ে সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর। সিরিয়ার গতায় ত্রাণ সহায়তা সামগ্রী পৌঁছিয়ে দিতে ত্রাণকর্মীদেরকে জীবনের বাজি রেখে যেতে হবে কেন, এ জিজ্ঞাসা তুলে ধরেছেন মধ্যপ্রাচ্যে কর্মরত আন্তর্জাতিক রেডক্রস কমিটির আঞ্চলিক পরিচালক। তুমুল লড়াইয়ের কারণে ওখানটায় আটকিয়ে পড়া লোকজনের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়া বাধাগ্রস্ত হলে পর এ মন্তব্য করেছেন তিনি। রবার্ট মার্দিনি বলেন, দৌমা এবং পূর্বাঞ্চলবর্তী গতায় মানবিক ত্রাণ সামগ্রী যাওয়ায় কোনো বাধা নেই, সংঘাতে সংশ্লিষ্ট পক্ষগুলো এ নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও লড়াই বেঁধে উঠতে দেখে তাঁর গ্রুপ হতবাক হয়েছেন। শেষমেশ আইসিআরসি লড়াই বিরতির এক পর্বে 12,000 লোকের কাছে খাদ্য সামগ্রী ও অন্যান্য ত্রাণ সরবরাহ পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন। মার্দিনি বলেন, এ ধরনের নিশ্চয়তার গুরুত্ব অপরিসীম, কারণ ওই অঞ্চলে আরও বেশি করে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। সিরীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলবর্তী গতায় তাদের আক্রমণ অভিযান শনিবারেও সমানে চালিয়ে গিয়েছে। দোমা হল দামেস্কের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলবর্তী গতার সবচেয়ে বড়, সবচেয়ে জনবহুল শহর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন গতকাল শুক্রবার দিন যে কিনিয়ার প্রেসিডেন্ট উহুরু কিনিয়াটা ও বিরোধী দলীয় নেতা রাইলা ওদিঙ্গার মধ্যেকার রাজনৈতিক নিষ্পত্তি মীমাংসা খুবই অস্থিবাচক একটা পদক্ষেপ, এবং বলেন দেশটির রাজনৈতিক সামুদায়িকতা ও গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। গেল বছর গ্রীষ্মে বিরোধিত প্রেসিডেন্ট নির্বাচনের পর কিনিয়াটা ও ওডিঙ্গা এই প্রথমবার পরস্পর মিলিত হন এবং এ সম্মেলনকে তারা জাতীয় সংহতির লক্ষ্যে ঐক্যবদ্ধ আহ্বান বলে অভিহিত করেছেন। নাইরোবিতে কিনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মনিকা জুমার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে টিলারসন এ ঘোষণায় সাধুবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে টিলারসন গণতন্ত্রের জন্য নিরপেক্ষ সংবাদ মাধ্যমের গুরুত্বের কথা উল্লেখ করেন, বলেন সংবাদ মাধ্যমের কণ্ঠ সরকারের রোধ করা সঙ্গত নয়। কিনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুমা বলেন, সম্মুখবর্তী অগ্রযাত্রায় কিনিয়া সরকার নিখাদ রাজনৈতিক প্রক্রিয়ায় দ্বারবদ্ধ রয়েছে, যার ভিত্তি হবে বুনিয়াদী মূল্যবোধ। ফ্রান্স ও ভারত চুক্তি সই করেছে, যে চুক্তির লক্ষ্য হল পারমাণবিক ইন্ধন, প্রতিরক্ষা, বাণিজ্য ও মহাকাশ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাত্রা বৃদ্ধি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শনিবার নতুন দিল্লিতে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তাঁর প্রথম সরকারি সফরে এখন ভারতে রয়েছেন। ম্যাক্রনের দপ্তর সূত্রে জারি করা বিবৃতিতে বলা হয়, অর্থমূল্যে এ চুক্তিগুলোর আকৃতি হল $1,600 কোটি। ফ্রান্সের বিশাল রেল পরিবহন প্রতিষ্ঠান অ্যালস্টন বলেছে আজ শনিবার দিন, যে ভারতের তিনটি কোম্পানির সঙ্গে তারা মুম্বাই, জয়পুর এবং চেন্নাই শহরের মেট্রো ট্রেন সার্ভিস ক্ষেত্রে সহায়তার জন্য চুক্তি সই করেছে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আসন্ন বর্ষা মৌসুমে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আর এক দফা মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারেন, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
ইউএনএসসিআর ইতিমধ্যে মত দিয়েছে, ভূমিধস ও বন্যার হুমকিতে পড়বেন কমপক্ষে 1,00,000 শরণার্থী। অল্প আগে মুঠোফোনে কথা বলেছিলাম রাখাইনের মংডু জেলার কুমিরখালী থেকে প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে বাংলাদেশে আসা মুস্তাক আহমেদের সঙ্গে। বললেন, ভয়ে আছি, আতঙ্কে আছি। উল্লেখ্য, গত 25 আগস্ট রাখাইনের উত্তরাঞ্চলে সহিংসতা শুরুর পর প্রায় 7,00,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি বলেছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে শিগগিরই বের হওয়ার বিষয়টি একদিকে যেমন একটি অনন্য ঘটনা, তেমনি দেশটির জন্য তা বড় একটি চ্যালেঞ্জও বটে, বলেছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এবং তারই ভিত্তিতে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এর আগে স্বল্প জনসংখ্যার ছোট ছোট কয়েকটি দেশ LDC থেকে বের হয়েছে। এ সকল দেশসমূহের প্রবৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগে পতন ঘটার পাশাপাশি রেমিটেন্সও কমেছে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এমন একটি সময়ে LDC থেকে বের হচ্ছে যখন বৈশ্বিক এবং আঞ্চলিক পরিস্থিতি অনুকূল নয়। এ প্রেক্ষাপটে LDC উত্তর সময়ে বর্তমান অর্থনৈতিক অগ্রগতিকে ধরে রাখতে বাংলাদেশকে একটি শক্তিশালী কৌশল নির্ধারণ করার জন্য তিনি পরামর্শ দেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে অন্যান্য রাজনৈতিক দল। শুনুন এ নিয়ে গৌতম গুপ্তের রিপোর্ট।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অবিজেপি দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠনে এখন আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন অবিজেপি দল। শুক্রবারই শরদ পাওয়ারের NCP দলের তরফে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন প্রফুল্ল প্যাটেল। তিনি বললেন, জাতীয় রাজনীতির বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে একটা ঐক্যমত্য তৈরি করে তবেই এগোতে পারবে ফেডারেল ফ্রন্ট। দিল্লিতে নানা দলের নেতাদের নৈশ ভোজে ইতিমধ্যেই ডেকেছেন সোনিয়া গান্ধী, আর এই মাস মাসেরই 27-28 তারিখে পাওয়ারের আমন্ত্রণে দিল্লিতে বৈঠক হবে অবিজেপি দলনেতাদের মধ্যে। বিজেপির নেতৃত্বাধীন NDA জোট থেকেও যেসব দল অখুশি তাদের ভাঙিয়ে আনবার চেষ্টা চালানো হচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হাজার হাজার মানুষ আবার একবার বিক্ষোভ করতে সড়কে সড়কে সমবেত হয়েছে স্লোভাকিয়ার বিভিন্ন শহর নগরে এক সাংবাদিক ও তাঁর বাগদত্তা প্রেয়সীর খুনের প্রতিবাদ জানাতে। প্রতিবাদ বিক্ষোভকারীদের অনেকেই নতুন করে নির্বাচন করার দাবি জানাচ্ছেন এবং ক্ষোভ প্রদর্শন করছেন সরকারকে লক্ষ্য করে। ফেব্রুয়ারির 25 তারিখে ইয়াকুচিয়েক ও তাঁর বাগদত্তা প্রেয়সী মার্টিনা কুসনিরোভা খুন হন। হালের কমাসে বেশ কয়েকবার হামলা আক্রমণ সংঘটিত হতে দেখে স্লোভাকিয়া এবং ইউরোপে আশঙ্কার মাত্রা বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। কুসিয়েক স্লোভাক ব্যবসায়ী ও রাজনীতিকদের দুর্নীতি কারচুপি নিয়ে লিখতেন বলে জানা গিয়েছে। ইতালির মাফিয়া গ্রুপ নাদানঘেটার সঙ্গে দুর্নীতি সংশ্লিষ্টতা নিয়ে লিখেছেন তিনি। কুচিয়েক ও তাঁর বাগদত্তা কুসনিরোভার মরদেহ উদ্ধার করা হয় রাজধানী শহরের উপকণ্ঠবর্তী একটি গ্রামে তাঁদের অ্যাপার্টমেন্ট থেকে। দুজনেই গুলিবিদ্ধ হয়েছিলেন। খবর শেষ হলো।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৃষ্ট দীর্ঘ সময়ের বিতর্কের অবসান ঘটার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে বৈঠকের সম্ভাবনা দেখা দেয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে। যদি এই বৈঠক সত্যি হয়, প্রশ্ন হচ্ছে কূটনৈতিক পন্থায় কি ওই সমস্যার সমাধান সম্ভব হবে? যদি না হয় তাহলে কি হবে? এসব নানা প্রশ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলে রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
নানান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বারবারই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র তৈরির হুমকির প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রকেটম্যান আখ্যা দিয়েছিলেন, আর এসব বন্ধে উত্তর কোরিয়ার ওপর প্রয়োজনে সাময়িক শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছিলেন।
The sanctions don't work, we'll have to go phase two. And phase two may be a very rough thing, may be very, very unfortunate for the world. But hopefully the sanctions will work. We have tremendous support all around the world for what we're doing.
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অবশ্য বারবারই বলেছেন কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানের কথা। শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈঠকে কিম জং উন খানিকটা সমঝোতার আভাস দিয়ে বলেছেন উত্তর কোরিয়ার উপর সামরিক হামলার হুমকি বন্ধ হলে তারা পারমাণবিক কর্মসূচি চালাবে না। আর এরই প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চাং এউইং যুক্তরাষ্ট্র সফর করেছেন। এর আগে উত্তর কোরিয়ায় গিয়ে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউসে তিনি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে।
I explained to President Trump that his leadership and his maximum pressure policy together with international solidarity brought us to this juncture.
তিনি বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছি তাঁর নেতৃত্ব এবং চাপ প্রয়োগের নীতি, একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক পন্থায় এই সমস্যা সমাধানের নীতি কাজ করছে। সব মিলিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের একটি সম্ভাবনা দেখা দিয়েছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারা হাকাবি স্যান্ডার্স এমনই আভাস দিলেন।
They've made promises to denuclearize. They've made promises to stop nuclear and missile testing, and they've recognized that regular military exercises between the US and its ally South Korea will continue.
তিনি বললেন, তারা প্রতিশ্রুতি দিয়েছে কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করবার। তারা পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করবে এমন প্রতিশ্রুতিও দিয়েছে। তারা বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। তবে উত্তর কোরিয়ার এই ধরনের প্রতিশ্রুতি এই প্রথম নয়, আগেও দিয়েছে এবং তা মানেনি। এবার মানবে কিনা এমন প্রশ্নে র্যান্ড কর্পোরেশনের সিনিয়র প্রতিরক্ষা গবেষক ব্রুস বেনেট বললেন,
What we've seen so far with Kim Jong-un is words. He said he'll meet, he said he's going to reduce, he said it's okay for the exercises. Talk is cheap. Now it's time to see if Kim Jong-un will really take action.
কিম জং উনের প্রতিশ্রুতি বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বলেছেন তিনি বৈঠক করবেন, বলেছেন পারমাণবিক কর্মসূচি সীমিত করবেন, বলেছেন যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন। তবে তার কথা বিশ্বাস করাটা অত সহজ নয়। এখন দেখা যাক কিম জং উন সত্যিই কথা রাখেন কি না। আর কথা যদি সত্যি তিনি রাখেন, দেখার বিষয় বিনিময়ে তিনি কি চান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, আর যা চাইবেন প্রেসিডেন্ট ট্রাম্প তা কতটা মানবেন সেটিও দেখার বিষয়। এই নানা প্রশ্ন নিয়ে এখন কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনের সঙ্গে। অধ্যাপক দেলোয়ার হোসেন, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার অধিবেশনে আপনাকে। জানতে চাচ্ছি যে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যে মন কষাকষি, যে খারাপ সম্পর্কের সৃষ্টি দীর্ঘ সময় ধরে চলছে, এটার অবসানের একটি পথ দেখা যাচ্ছে, একটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতায়, আপনার কি মনে হয়? মে মাস নাগাদ ট্রাম্প এবং কিম জং উনের একটি বৈঠক হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, এই বৈঠকের সত্যতা কতটুকু হবে কি না এবং এর ইম্প্যাক্ট কি হবে, এটার প্রতিক্রিয়া কি হবে গোটা বিশ্বে?
জি ধন্যবাদ। এটি অত্যন্ত নাটকীয় একটি ডেভেলপমেন্ট, বিশেষ করে নর্থ কোরিয়ার সংকটের বিষয়টি। আমরা জানি যে এটি গত কয়েক মাস আগে মানুষের মধ্যে এই অঞ্চলে একটি বড় ধরনের সংঘাতের সম্ভাবনা দেখেছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই সেই সংঘাতের পরিবেশটাকে আরো বেশি উনি মানে এটাকে আরো বেশি সিরিয়াস করেছিলেন, কারণ উনি একটা সময় নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের ব্যাপারে রকেটম্যান বলেছিলেন। সেই তো সেই সেই রকম একটা সিচুয়েশন। আর আজকে আমরা যখন শুনি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি সেই নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সামিটে তার কোনো আপত্তি নেই বা উনি এগ্রি করেছেন বা উনি সম্মত হয়েছেন যে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার ব্যাপারে, তো এটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি বলতে পারি। এ অর্থে যে এই পুরো অঞ্চলটা নর্থ কোরিয়ান পেনিনসুলা বা এই অঞ্চলটা আপনার নর্থ কোরিয়ার যে আচরণ বা নর্থ কোরিয়ার একদিকে যেমন নিউক্লিয়ার ওয়েপন্স এর বিষয় যেমন এখানে আছে, পাশাপাশি আবার এই দুই কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যে যে দ্বন্দ্ব এবং বিশেষ করে দুই কোরিয়ার একত্রীকরণের বিষয়গুলো নিয়ে খুব জটিল একটা পরিস্থিতি। আমরা জানি যে পুরো কোরিয়ান পেনিনসুলা পাশাপাশি চীন এবং জাপানকে কেন্দ্র করে এই অঞ্চলটাতে, ফলে এখানে এই 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 জায়গাটিতে একটা বড় ধরনের সংঘাতের সম্ভাবনা সবসময় ছিল এবং আছে। তবে এই মুহূর্তে আমরা যে ঘোষণাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একদিকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প যেমন সম্মত হয়েছেন যে ওনার সাথে মিট করতে চান বা মিট করতে রাজি আছেন, অন্যদিকে আবার নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট এই ধরনের একটি বৈঠকে আগ্রহী হওয়া, সেটাও কিন্তু একইভাবে নাটকীয় একটি বিষয়।
আচ্ছা, এখন আমি মাঝখানে একটি প্রশ্ন করি যে দুই প্রেসিডেন্ট সম্মত হয়েছেন এই মিটিং এ, এখন দুই পক্ষেরই নিশ্চয় কিছু কিছু শর্ত থাকবে। তো প্রেসিডেন্ট ট্রাম্প তো যেটি চান পরিষ্কার বলেছেন যে এটা বন্ধ করতে হবে আর কি পারমাণবিক, কিম জং উন কি ধরনের শর্ত আরোপ করতে পারেন বলে আপনার ধারণা?
কিম জং উনের তার শর্ত হচ্ছে, আমার আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় শর্ত হবে যে ইতিমধ্যে নর্থ কোরিয়া আপনার জাতিসংঘের মাধ্যমে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ভাবেও কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে আছে। সার্বিকভাবে নর্থ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে কোনো সম্পর্কই নেই, আর বিশেষ করে নর্থ কোরিয়ার বিরুদ্ধে যে স্যাংশন চলছে এবং যে স্যাংশনের ব্যাপারে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে কিন্তু অনেকগুলো স্যাংশন নর্থ কোরিয়ার উপরে আরোপ করা হয়েছে, ফলে নর্থ কোরিয়ার মানে ইমিডিয়েট যে ডিমান্ড হবে, তাদের চাওয়া হবে যে এই স্যাংশন দ্রুত প্রত্যাহার করা, এবং সেই প্রত্যাহার করার ক্ষেত্রে হয়তো বা তারা একটা ঘোষণাও আশা করতে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোন ঘোষণা চায় নর্থ কোরিয়া থেকে যে তারা তাদের যে পারমাণবিক কর্মসূচি সেটি বন্ধ করবে এবং একটা পর্যায়ে ডিনিউক্লিয়ারাইজেশন বা পারমাণবিক অস্ত্র শুধু আপনার এই প্রোগ্রামটাকেই একেবারে ফ্রিজ করে দেয়া, এই ধরনের দাবিগুলো নর্থ কোরিয়া নর্থ মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসতে পারে। কিন্তু নর্থ কোরিয়ার দিক থেকে প্রথমত তারা স্যাংশন প্রত্যাহারের কথা বলবে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা দক্ষিণ কোরিয়া থেকে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছ থেকে আপনার ব্যাপক বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি তারা চাইবেন, এবং এটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। কারণ নর্থ কোরিয়ার ভেতরের যে অবস্থা, তার যে অর্থনীতি এবং পুরো দেশের ভেতরে দুর্ভিক্ষ এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা এখানে আছে, তো এর ফলে নর্থ কোরিয়া চাইবে যে তার একটা অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য এবং খাদ্য সাহায্য এই ধরনের বিষয়গুলো আছে, এবং ইমিডিয়েট তার এটা হবে যে স্যাংশন প্রত্যাহার করা, সেটা হয়তো ফেজ বাই ফেজ হতে পারে, বাট এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের সহায়তা চাইবে।
আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটি সেটি হলো যে এই বৈঠক হচ্ছে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে, কিন্তু বাকি বিশ্ব রয়েছে, তো এই দ্বন্দ্বটা এবং সংকটটা তো শুধু যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার নয়, ইউরোপ তারপরে তার প্রতিবেশী রাষ্ট্র বিশেষ করে চীন জাপান সহ ওই অঞ্চলের যে রাষ্ট্রগুলো, তো এর প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্র এবং নর্থ কোরিয়ার ভিতরে সমঝোতা হলো বৈঠকে, বাকি গোটা বিশ্বের প্রতিক্রিয়া কি হবে? তারা তো নিশ্চয়ই কিছু বলতে চাইবে।
এক্স্যাক্টলি, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার প্রশ্নের অত্যন্ত চমৎকার, কারণ আমরা জানি যে নর্থ কোরিয়া সংকট অত্যন্ত জটিল এবং এটা ঐতিহাসিক, এবং এটি একটি নাটকীয় একটা ঘোষণা দিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং নর্থ কোরিয়ার মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হলেই এই সমস্যার সমাধান হবে না, কারণ এটি একটি বহুপাক্ষিক সমস্যা। নর্থ কোরিয়ার সাথে সাউথ কোরিয়ার তারা হচ্ছে একই রাষ্ট্র ছিল এক সময়, এবং এই নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার যে তাদের পুনঃ একত্রীকরণের যে বিষয়গুলো আছে এবং চীনের স্বার্থ আছে পুরো অঞ্চলটাতে, জাপানের আছে, ফলে একটা সময় এখানে কিন্তু নর্থ কোরিয়া ইস্যুটাকে কেন্দ্র করে অথবা পুরো পেনিনসুলাকে কেন্দ্র করে একটা সিক্স পার্টি টকস এর একটা ফ্রেমওয়ার্ক ছিল, অর্থাৎ এখানে অন্যান্য যে স্টেক হোল্ডার রাষ্ট্র আছে, যেটি যার কথা আপনি বললেন, রাশিয়া আছে এখানে, চীন আছে এখানে, আপনার জাপান আছে, এরকম ছয়টি রাষ্ট্র আছে। এই ছয়টি রাষ্ট্রের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্বার্থ এই অঞ্চলের মধ্যে আছে, ফলে এই রাষ্ট্রগুলোকে যদি কোনোভাবে এই দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে আইসোলেট করার চেষ্টা করা হয় বা তারা যদি কিছুটা ইগনোর হয়, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা খুব বেশি দূর যাবে না এবং এটার এটার যে নাটকীয়তার মধ্যে থাকবে। তো এই জন্য আমার মনে হয় যে একটা পর্যায়ে দক্ষিণ কোরিয়াও কিন্তু, আমরা জানি যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে এক ধরনের এনগেজমেন্ট পলিসিতে বিশ্বাস করেন এবং সেই কারণে উনি মূলত এই বৈঠকের পরিবেশটা তৈরি করেন, কিন্তু দক্ষিণ কোরিয়া কিন্তু তার নিজস্ব একটা অবস্থান আছে এবং তাদের একটা দীর্ঘমেয়াদী স্বার্থের বিষয় আছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি দ্বিপাক্ষিক বিষয়টাকে অনেক বেশি হাইলাইট করতে চান, তাহলে দক্ষিণ কোরিয়ার কাছ থেকেও কিন্তু একটা ভিন্ন একটা রেসপন্স আমরা পাবো। তো এই জন্য আমার মনে হয় যে মূলত এই সংকটটা বহুপাক্ষিক ফ্রেমওয়ার্কের মাধ্যমে সমাধান করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো একটা আইস ব্রেকিং করতে পারে বা একটা নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে এনগেজ করে ফ্রেমওয়ার্কটা কার্যকরভাবে ব্যবহার করার একটা সুযোগ তৈরি করতে পারে,
যাতে বহুপাক্ষিক একটি আলোচনা হয়,
বহুপাক্ষিক আলোচনা হয় এবং তাতেই কিন্তু একটা ডিউরেবল সলিউশন হতে পারে এই 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 সংকটের বা এই পরিস্থিতি।
অসংখ্য ধন্যবাদ অধ্যাপক দেলোয়ার হোসেন, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
আপনাদেরকেও ধন্যবাদ।
জঙ্গি হামলার বিরুদ্ধে প্রাথমিকভাবে লড়াই করতে ভারতের বিলাসবহুল হোটেলগুলোকে প্রশিক্ষণ দেবে দেশের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এ নিয়ে শুনুন পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
২৬/১১ মুম্বাই হামলার তদন্তে নেমে গোয়েন্দারা দেখতে পান ওই দিন তাজমহল হোটেলে ও ট্রাইডেন্ট হোটেলের সিসিটিভি ক্যামেরা ও স্ক্যানার ঠিকমতো কাজ করেনি, এর ফলে নিরাপত্তায় বড়সড় ফাঁক থেকে গিয়েছিল। তারই সুযোগ নিয়ে বিস্ফোরক ও বন্দুক নিয়ে সেখানে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছিল সেদিন। সে ধরনের হামলার পরিস্থিতি যদি আবারও তৈরি হয় তা প্রাথমিক স্তরে কিভাবে মোকাবিলা করা হবে সেই প্রশিক্ষণই দেবে সিআইএসএফ। প্রশিক্ষণে দেখানো হবে কনসালটেন্সি ফি বাবদ একটি হোটেল থেকে ৪-৫ লক্ষ টাকা নেবে সিআইএসএফ। ২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বাইয়ের ৮টি জায়গায় হামলা চালায় লস্করি তৈবা। হামলা চলে ছত্রপতি শিবাজি রেল স্টেশন, বিলাসবহুল তাজমহল হোটেল, ট্রাইডেন্ট হোটেল, লরিমান হাউস, কামা হাসপাতাল, লিওফার্ড ক্যাফে, মেট্রো সিনেমা ও সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনের একটি রাস্তায়, যেখানে মৃত্যু হয় ১৬৪ জনের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ত্রিপুরায় লেলিনের মূর্তি ভাঙা নিয়ে সেরাজ্যের রাজ্যপালের একাধিক টুইট বার্তা, আর সেই টুইট বার্তা ঘিরে পশ্চিমবঙ্গে চলছে নানা আলোচনা। এ নিয়ে পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট।
একেবারে রাষ্ট্রপতি ভবনে ইমেল পাঠালো রাজ্যের বিদ্বৎজনেরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন, জয় গোস্বামী, মনোজ মিত্র, কবীর সুমন, নৃসিংহপ্রসাদ ভাদুরীরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে লিখেছেন। ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায় গত ৬ ও ৭ মার্চ টুইট বার্তার মাধ্যমে যেসব কথা বলেছেন, একটি গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় শপথ গ্রহণকারী কোনো রাজ্যপাল বলতে পারে না। তথাগত রায়ের এই বার্তা ত্রিপুরা সহ গোটা দেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আপনিও নিশ্চয়ই তা লক্ষ্য করেছেন। দুর্ভাগ্যজনকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন না করে তিনি হিংসায় প্ররোচনা ও মদদ দিচ্ছেন। বিদ্বৎজনদের দাবি, অবিলম্বে ত্রিপুরা রাজ্যপালের বিরুদ্ধে সর্বোচ্চ সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হোক। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় সিপিএম এর বিধানসভা ভোটে পরাজয়ের পর বুলডোজার দিয়ে চুরমার করে দেওয়া হয় লেলিনের মূর্তি। গত ৬ মার্চ এ প্রসঙ্গে টুইট করেন রাজ্যপাল তথাগত রায়। তিনি লেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত এক সরকার কিছু করতে পারলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত আরেক সরকার তা ভাঙতেও পারে। এরপরও একাধিক টুইট করেছেন ত্রিপুরার রাজ্যপাল, যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক, সমালোচনার স্বরূপ বাংলার বিদ্বৎজনেরা। যদিও বাংলার বিদ্বৎজনদের অভিযোগের নেপথ্যে রাজনীতি দেখছেন ত্রিপুরার রাজ্যপাল, তার দাবি সাংবিধানিক এখতিয়ার লঙ্ঘিত হয়নি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
শরণার্থীরা যখন নিজ দেশ ছেড়ে আশ্রয়ের জন্য অন্যত্র যায়, সঙ্গে তেমন কিছুই সাধারণত নিতে পারে না, তবে তারা যা সঙ্গে নিয়ে যায় তা হচ্ছে মেধা ও দক্ষতা। জুন সোহর রিপোর্ট থেকে তাদের গল্প শোনাচ্ছেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ।
বিশ্বের বিভিন্ন স্থান থেকে ২০ জন মেধাবী শরণার্থী নারী একসঙ্গে হয়ে অ্যারিজোনার ফিনিক্সে ব্যবসা শুরু করেছেন। একটি স্টোর খুলেছেন তারা, যাতে তারা ঘরে তৈরি পণ্য বিক্রি করছেন। নাদা আল রুবে ইরাক থেকে এসেছেন।
I am from Iraq. I was art teacher. And I have two boys. One, my young boy, he's killed in Baghdad. I decide to went to Turkey with my another son because I want to protect him. And after that, I came to...
আমি ইরাক থেকে এসেছি। ইরাকে শিক্ষকতা করতাম। আমার দুটি ছেলে ছিল। ছোট ছেলে বাগদাদে মারা যায়। তারপর অপর ছেলেকে বাঁচাতে তাকে নিয়ে তুরস্ক যাই এবং পরে সেখান থেকে অ্যারিজোনা চলে আসি।
রোদাইনা আবু জিদ একজন সিরিয়ান শরণার্থী। এই ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে তিনিও সম্পৃক্ত। বললেন,
প্রাণ বাঁচাতে সিরিয়া থেকে পালিয়ে আসি। সেখানে জীবনের নিরাপত্তা ছিল না, বাচ্চাদের লেখাপড়া শেখানোর কোনো সুযোগ ছিল না। আমার স্বামীর রেস্টুরেন্ট পুড়িয়ে দেয়া হয়।
তাহমিনা বেসমাল এসেছেন আফগানিস্তান থেকে। এই নতুন ব্যবসায় তিনিও একজন অংশীদার।
We escaped from Afghanistan, me, my mom and my two sisters, because of safety and there was no good opportunities for ladies to go to school, to do job, to be independent.
Amar ma o dui bon Afghanistan theke paliye ashe. Shekhane narider skule jawar sujog nei. Chakri kora ba shadhin bhabe kichu korar sujog nei.
Ei sob narider ek ek joner golpo ek ek rokom. Eder desh alada, tobe ekti bishoy mil ta hocche tara sokolei shoronarthi. এরকম ২০ জনেরও বেশি শরণার্থী তাদের দুঃসহ অতীত পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলবার চেষ্টা করছেন। তাদের ঘরে তৈরি পণ্য বিক্রি করে এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা নিজেদেরকে পরিবর্তিত করার চেষ্টা করছেন। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সমাজকর্মের একদল শিক্ষার্থী তাদের জন্য গ্লোবাল মার্কেট পপ আপ স্টোর করতে সাহায্য করেছে। তাদের স্বাবলম্বী করবার ব্যাপারে তারা হাত বাড়িয়ে দিয়েছে। ওই শিক্ষার্থীদের একজন আলিয়া আল মাদিদ বললেন,
The Global Market Project was developed in a collaboration between local nonprofits in Arizona State. The way that we designed this project is by using a concept from the world of business, which is a pop-up store, and integrated into the world of...
Arizona রাজ্যের একটি অলাভজনক সংস্থা এই গ্লোবাল মার্কেট প্রকল্পে সহায়তা করেছে। এজন্য এটিকে পপ-আপ স্টোর নাম দিয়ে সামাজিক কর্মবিক্রির ধারণা বিক্রি করা হচ্ছে।
দি আমেরিকান মুসলিম উইমেন্স অ্যাসোসিয়েশন AMWA তাদেরকে সহায়তা করছে। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আসনা মাসুদ জানালেন,
Last year we started a new beginning skills training program for refugee women. We teach them how to sew and then help them sell those items to the community.
গত বছর আমরা শরণার্থী নারীদেরকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম শুরু করি। আমরা তাদেরকে সেলাই শেখাই এবং তাদের বানানো পণ্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে বিক্রির উপায় শেখাই।
তাদের বিক্রির আইটেমের মধ্যে রয়েছে হ্যান্ডিক্রাফট, আর্টস, অ্যাপ্রনস, সাবান, অর্গানিক বডি কেয়ার, মিষ্টি সামগ্রী, শিল্পকর্ম এবং গহনা। ইরাকি শরণার্থী নাদা আল রুবাই বললেন,
Pop up store is good for me because I bring all my stuff here. It was only in my home. I sold some of my painting. Like today I sold two painting and some of my jewelry.
এই পপআপ মার্কেট আমার জন্য খুব কাজের, কারণ আমি আমার ঘরে তৈরি পণ্য এখানে এনে বিক্রি করি। আমি আজও আমার কয়েকটি পেন্টিং বিক্রি করেছি, আমার কিছু জুয়েলারি গহনাও বিক্রি করেছি। এই স্টোরে আমার পণ্য বিক্রি করতে পেরে আমি আনন্দিত।
ফেব্রুয়ারি মাসেই পপআপ স্টোর খোলা ছিল, তবে উদ্যোক্তাদের আরও বড় পরিকল্পনা রয়েছে। মেগান ম্যাকডারমট অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দলের একজন। তিনি জানালেন,
The goal of the project is not only to bring these women short-term income, we want to really provide them with the experience of learning how to run their own business. And learning how to be entrepreneurs.
এই প্রকল্পের লক্ষ্য শুধু ওই শরণার্থী নারীদেরকে সাময়িক সময়ের জন্য আনা নয়, আমরা তাদেরকে ভালো প্রশিক্ষণ দিতে চাই, তাদের দক্ষতা বৃদ্ধি করতে চাই এবং চাই তারা যেন ব্যবসা শিখে নেয় কিভাবে উদ্যোক্তা হতে হয়।
এই ইরাকি শরণার্থী নারী এই স্টোরে তার ঘরে তৈরি সাবান বিক্রি করতে পেরে ভীষণ খুশি।
This pop-up market gave me the experience of working in a shop, dealing with people, dealing with cash, and knowing how to make the books, and talking about my products. It gave me the exposure that I was
looking for. A pop-up market এসে আমি যে ব্যবসা করতে পারি, এই স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। মানুষের সঙ্গে কথা বলা, বেচাকেনা করা, নগদ টাকা গোনা, এসব ভালো লাগছে। শিখছি কিভাবে বই বানাতে হয়। আমার পণ্য নিয়ে কথা বলছি মানুষের সঙ্গে, আমাকেও জানতে পারছে লোকে।
উদ্যোক্তারা বলছেন,
It offers an educational opportunity for the customers to come in and interact with people from different parts of the world and learn their stories and learn what is a refugee and what does it mean to come from another part of the world having nothing to begin with.
এর মধ্যে দিয়ে ওই সব নারীরা একদিকে যেমন স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি তাদের গল্প শুনছেন অনেকেই।
বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত এবং অপর 16 জন আহত হয়েছেন, জানাচ্ছেন জহুরুল আলম।
গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় ঢাকা রংপুর মহাসড়কে একটি মালবাহী ট্রাক উল্টে অন্তত 7 জন নির্মাণ শ্রমিক প্রাণ হারান এবং অপর 12 জন আহত হন। রংপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি যাত্রীবাহী মিনিবাস একই উপজেলার দক্ষিণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ধাক্কা দিলে অন্তত 4 জন নির্মাণ শ্রমিক নিহত এবং অপর 4 জন আহত হন। বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য মতে বাংলাদেশে প্রতিবছর গড়ে 7 থেকে 8 হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণহারান এবং আরও প্রায় 14 থেকে 15 হাজার মানুষ আহত হন, যাদের অনেকেই চিরপঙ্গুত্ব বরণ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
2010 সালে সীমান্ত বেড়া তৈরির পর অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র প্রবেশের পথ কঠিন হয়ে গেল। সানচেদের মতো অভিবাসীরা যারা রিও গ্রান্দে নদী পার করে এসেছে 30 বছর আগে, তাদের নিয়ে মেহমেদ স্যামের রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ।
সুদীর্ঘ মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তের টেক্সাস এলপাসো দ্বিতীয় ব্যস্ততম প্রবেশপথ। বেশিরভাগ যদিও দৈনিক যাত্রী, তবে এর মাঝে রয়েছে কিছু অবৈধ অভিবাসী। সানচেজ অনেক কম বয়সে কোনো এক অন্ধকার রাতে গ্রান্ডে নদী পার হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, বাবা মাকে সীমান্তের ওপারে ফেলে এসে।
We walked that day, the river wasn't very high. It was like up to your knees. And we crossed. And then after that, that's when you have to look up for the border patrol.
সানচেজ বলছিল, আমরা হাঁটছিলাম। ওই দিন নদীর পানি হাঁটু পর্যন্ত ছিল। তারপর শুধু নজর রাখা সীমান্তরক্ষীদের ওপর, আশেপাশে ভালো করে দেখে তবেই হয় হাঁটতে না হয় দৌড়াতে হবে। আমি দৌড়েছিলাম কিনা মনে নেই, খুব অন্ধকার ছিল, ভোর 3:30 কি 4 বাজে তখন।
30 বছর পার হলেও এখনও সানচেজের বৈধতা নেই, তবে তার ছেলেদের আছে। 2 ছেলের মধ্যে একজন বায়োকেমিস্ট এবং অন্যজনের কথা বলতে সানচেজ হেসে ওঠে।
For other different jobs, you know, and guess what he's applying to be?
A border patrol. ও অনেক চাকরির দরখাস্ত করেছে, তবে ভাবতে পারো ও কোথায় চাকরির দরখাস্ত করেছে? সীমান্তরক্ষীর।
সানচেজের নানা ধরনের ভিসা ছিল, কিন্তু তা 2010 পর্যন্ত অবৈধ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। তাঁর বড় ছেলে তাকে স্পন্সর করার কারণে আগামী মাসে তিনি আশা করছেন গ্রিন কার্ড পাবার।
My life is here now. Everything I am right now is because of the United States, which I'm very grateful.
Amar jibon ekhon ekhanei. Ami ja kichu sob juktorashtrer karone. Ami onek kritoggo, tobe ami boidho hote chai.
Oboidhobhabe El Paso probesh kora ekhon onek kothin. 2006 er shongkha chilo 122,000, ja 25,000 e neme ashe 2010 sale.
চলচ্চিত্র পরিচালক অভিনেতা রেহসান নূরের জন্ম বেড়ে ওঠা আমেরিকায়। সম্প্রতি তার নির্মিত ছবি বেঙ্গলি বিউটি মুক্তি পেয়েছে। তার সাথে কথা বলেছেন আহসানুল হক। এই সাক্ষাৎকারে ওই ছবিটির একটি গান ব্যবহার করা হয়েছে।
কথা বলছি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রাহসান নূরের সাথে। তিনি সম্প্রতি একটি চলচ্চিত্র একই সাথে পরিচালনা করেছেন এবং সেই চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাহসান নূর জন্ম হয়েছিল শিকাগোতে। তার নির্মিত এই ছবিটি
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে, বাংলাদেশেও শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। রাহসান নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
জি, থ্যাংক ইউ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।
আপনার জন্ম যুক্তরাষ্ট্রে শিকাগোতে, কিন্তু আপনি বাংলাদেশে গিয়ে একটি ছবি নির্মাণ করেছেন, এই উৎসাহটি অনুপ্রেরণাটি কিভাবে হলো?
অনেকে ভাবে যে আমি পাগল এই কারণে গেছি, বাট অ্যাকচুয়ালি এই স্টোরিটা যেটা বাঙালি বিউটি স্টোরি গল্প, এটা ঢাকা শহরের বাইরে 1975 ঢাকা শহরের বাইরে বলা যেত না, এবং আমি এই গল্পটা বলতে I wanted to say the story. We went আমরা বাংলাদেশে গিয়ে ঢাকা শহরের পুরো সব আইকনিক লোকেশনে গিয়ে শুটিং করে আসছি।
আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনার জন্ম শিকাগোতে, আপনি পড়ালেখা করেছেন কোন বিষয়ে?
আমার আন্ডারগ্রাজুয়েট ছিল ইকোনমিক্স আর ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপর আমি পরে অ্যাক্টিং এবং ফিল্মের উপরে স্টাডি করে আসছি UCLA থেকে।
এর আগেও আপনি ছবিতে অভিনয় করেছেন, সেই ছবিগুলো কি ধরনের ছবি ছিল?
আমার প্রথম ছবি একটা আপনি বলতে পারেন টিন রোম্যান্স, যেটার নাম ছিল সীমানাহীন। এটা একটা বাংলা ছবি ছিল, এটা পাশে দেশে মুক্তি পেয়েছে। আর তারপর আমি একটা ইন্ডিপেন্ডেন্ট বলিউড ছবি করেছি, যেটার নাম হচ্ছে দ্য স্পেক্টাকুলার জিহাদ অফ তাজ রহিম। সেখানে আমার কোস্টার ছিলেন মনিকা ডোগরা। আর এটা ইন্ডিয়া, US, ইংল্যান্ড এই ধরনের দেশে মুক্তি পেয়েছে।
সেই ছবিগুলোতে আপনি অভিনয় করেছেন? আর এই ছবিতে আপনি পরিচালনার দায়িত্বটি নিজে নিলেন, কারণটি কি?
কারণ হচ্ছে যে এই গল্পটা আসলে আমার, আর আমরা প্রথমে ভাবছিলাম আমরা অন্য ডিরেক্টরকে নিব, বাট আমরা যখন প্রি প্রোডাকশন স্টেজে ছিলাম ছবিটা ডেভেলপ করতে করতে, আমরা সবাই আমার প্রডিউসার গুলো ভাবছিল যে আমি ডিরেকশন দিলে সবচেয়ে ভালো হবে এই ছবির জন্য।
আপনি নিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, একই সাথে আপনি পরিচালনা করেছেন, তো এই ছবিতে বাংলাদেশের অভিনেতারা অভিনয় করেছেন?
জি জি।
তাদের মধ্যে কারা আছেন?
তাদের মধ্যে আছেন আমাদের নায়িকারা আছে মুমতিনা টয়া, সারা আলম, তারপরে আমাদের ক্যাস্ট আরো ক্যাস্টে আছে আশিক রিজওয়ান, মাসুম বাশের, নাজিবা মাসের, GM শহীদুল আলম, নায়লা আজাদ নূপুর আর পীযূষ বঙ্গোপাধ্যায়।
কতদিন লাগলো আপনার ছবিটি বানাতে?
এই ছবিটি বানাতে লাগলো, মানে শুটিং ছিল 22 দিনের শুটিং, খুব কম সময়ে আমরা সব শেষ করতে পেরেছি।
কোথায় শুট করলেন ছবিটা?
ঢাকা শহর, নটর ডেম কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, মদার ক্যান্টিন, মধুমিতা সিনেমা হল, মানে বাংলাদেশের সব, মানে ঢাকা শহরের যা আইকনিক লোকেশন গুলো 1970s
ছবিটার কাহিনী হচ্ছে 1975 সাল, একটা সময়কে ধরে আপনি ছবিটা নির্মাণ করেছেন। 1975 সাল কেন?
কারণ ওটা ওই সময় একটা একটু মানে ভেরি পলিটিক্যালি টার্বুলেন্ট টাইম, ওই ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমরা একটা মানে কিছু একটা কিছু বোঝানোর চেষ্টা করেছি, যে মানে আমাদের লাভ স্টোরি দ্য ফিল্ম, সো মানে আমাদের প্রেমীরা ওরা কি ধরনের ব্যাকগ্রাউন্ডে, ওদের লাইফস্টাইল কিরকম, মানে 71 পরে যে ঘটনা ছিল, মানে মানুষের কি ধরনের কাপড় পরতো, মানুষ কিভাবে প্রেম করতো, মানুষ কি ধরনের গান শুনতো, ওই লাইফটা আমরা দেখাতে চাইছি।
1975 সাল তো এখন থেকে বেশ অনেক বছর আগের কথা, তখন আপনার বয়স কত ছিল?
জিরো, আমার তো জন্মই হয়নি।
তাহলে আপনার জন্মের আগের একটা সময়কে আপনি চলচ্চিত্রে তুলে আনার চেষ্টা করেছেন, সেটা কেন আপনাকে আকর্ষণ করলো?
আমি তো বড় হয় হলিউডের ভিয়েতনাম ওয়ার ছবি দেখেছি, 70s এর অনেক ছবি দেখেছি, এবং 70s এর যে ধরনের স্টাইল বা ফিলিং বা অ্যাটিটিউড, একটা বিদ্রোহী অ্যাটিটিউড ছিল 70s এর সময়, যেটা অবভিয়াসলি আমেরিকান পপ কালচারে চলে আসছে, বাংলাদেশ পপ কালচারে এখনো দেখানো হয় না, বাট বাংলাদেশের সেই সময় ওই কাউন্টার কালচার মুভমেন্ট তো ছিল, আমি ওই কাউন্টার কালচার মুভমেন্ট ওই বিদ্রোহী অ্যাটিটিউডটা আমি বের করতে চেষ্টা করছি।
এই ছবিটি দেখতে একজন দর্শক উৎসাহিত হবেন কেন?
Because it'll bring them joy. We আমরা একটা ছবি বানানোর চেষ্টা করেছি যেটা মানুষকে খুশি করবে, মানে সিনেমা হল থেকে বের হওয়ার পর ওরা মানে একটা হাসি দিয়ে বের হবে, just to make them feel good and also you know go back live the 70s again মানে আমাদের বাবা মাকে আমি কিভাবে ওদের ইউথটা কাটালো, আমার বাবা মা ওরা নিজে দেখবে ওদের রিমেম্বার করবে ওদের পুরনো স্মৃতিগুলো।
এই যে আপনি ছবিটি বানালেন, 22 দিনের শুটিং এবং তারপরে তো পোস্ট প্রোডাকশনের কাজ আছে।
আমরা বেঙ্গলি বিউটি দিয়েছি ছবির নাম, কারণ এটা অ্যাকচুয়ালি আমরা ইন্টারন্যাশনাল মুক্তি দিচ্ছি, এটা অলরেডি আমেরিকাতে মুক্তি পেয়েছে, আর মানে ইন্টারন্যাশনাল দর্শকদের ধরার জন্য আমরা বেঙ্গলি বিউটি নাম দিয়েছি।
এবং পুরো ছবিটি কি বাংলায় সংলাপ?
এটা বাংলা ফিল্ম, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম, আমাদের কিছু জায়গায় ইংলিশ আছে।
ছবি বানানোর ব্যাপারে আপনার উৎসাহটি শুরু হয়েছিল কবে থেকে?
ছোটবেলা থেকে আমি ইন্টারেস্টেড, আমি হাই স্কুলে অ্যাক্টিং ক্লাস শুরু করেছি, এডিটিং, ফিল্ম মেকিং, হাই স্কুল থেকে আমি এই ধরনের ক্লাস শুরু করেছি।
তো বাংলাদেশের অভিজ্ঞতাটি কেমন ছিল আপনার, এই যে চলচ্চিত্র তৈরি করলেন সেই অভিজ্ঞতা এবং বাংলাদেশের যে অভিজ্ঞতা মূলত কেমন ছিল?
মানে বাংলাদেশে ছবি বানানো খুব একটা সহজ না, এটা অনেস্টলি বলছি। I don't think the laws of the country or just পরিস্থিতি is used to helping a filmmaker make a film. Like যেমন নিউ ইয়র্কে একটা ছবি বানিয়েছি আমি খুব সহজ করে ছবি বানিয়েছি, বা লস অ্যাঞ্জেলসে, সো অনেক মানে there was a lot of struggle, but we struggle করতে করতে আমরা একটা I think something nice আমরা বানিয়েছি।
স্ট্রাগল বা বাধাগুলো সেগুলো কি?
ভালো হচ্ছে মানে আপনি যেখানে শুটিং করতে নামবেন পারমিশন থাকলো আমাদের, মানে ইনফরমেশন মিনিস্টার প্রথমতই থেকে আমাদের পারমিশন আছে, তাও আমাদের শুটিং বন্ধ করার চেষ্টা করছে, মানে ঘুষ খেতে চায় এই ধরনের সবাই তো জানে বাংলাদেশের সিস্টেম কিভাবে চলে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমি যদি সুযোগটা পাই আমিও এই সিস্টেমটা একটু বদলানোর চেষ্টা করবো।
এই ছবিটি কি মূলত একটি প্রেমের কাহিনী?
জি,
কিন্তু রাজনৈতিক যে টানাপোড়েন 1975 সালে চলছিল সেটাও কি এই ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ?
মানে এটা ব্যাকগ্রাউন্ডে চলছে, কারণ মানে আমি দেখাতে চেয়েছি যে মানে আমাদের কমিউনিটি, আমাদের সমাজে কি হচ্ছে না হচ্ছে, আমাদের যে সাধারণ মানুষকে কিভাবে এফেক্ট করে এটা দেখাতে চেয়েছিল।
এরপরের ছবির ব্যাপারে আপনি কি ভাবছেন?
আমার দুইটা ছবি, নিজের দুইটা ছবি আছে যেটা আমরা ডেভেলপ করছি, ইনশাল্লাহ আরো 3-4 মাস পর আমরা শুটিং শুরু করব। আর এর বাইরে আমি আরো বাংলাদেশে আরো দুইটা ছবি নিয়ে আগাচ্ছি অন্য ডিরেক্টর প্রোডাকশন হাউস নিয়ে, সো ইনশাল্লাহ আরো ছবি আসতেছে অনেক এই 2-3 বছরে।
সেগুলো কি ধরনের ছবি হবে?
মানে বাইরের প্রোডাকশন গুলো হচ্ছে, একটা হচ্ছে একটা ক্রাইম ফিল্ম, আর একটা হচ্ছে একটা কামিং অফ এজ লাভ স্টোরি, এরকম একটা। আর আমার নিজের গুলো একটা অ্যাডভেঞ্চার আর একটা স্পোর্টস।
রাসান নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ।
ওগো কি হলো, দুজন দুজনের পথ মিলে গেছে, বলো কি হবে, দুজন দুজনের পথ ধরে চলবে, ভয় কি আছে তারার মেলার নিচে, দুজন দুজনার হাত ধরে চলবে একসাথে। হাত আমার ধরে রেখো সাথে যত দিন থাকো, কথা কিছু বলতে থাকবো কথা যত দিন থাকে, পাশে আমার থাকবে তুমি রাত্রি যতক্ষণ রইল। ওগো কি হলো, দুজন দুজনের পথ মিলে গেছে, বলো কি হবে, দুজন দুজনের পথ ধরে চলবে।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
ইরাকি সশস্ত্র বাহিনী, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এবং বিশ্ব কোয়ালিশন জোটের সম্মিলিত প্রয়াসে আইসিস জঙ্গি দল ইরাকে এবং সিরিয়ার প্রায় পুরো এলাকায় পরাস্ত হয়েছে, তাদের স্বঘোষিত রাজধানীগুলির পতন ঘটেছে এবং তাদের মিথ্যা খেলাফতের আর কোনো অস্তিত্ব নেই। তবে তাই বলে এটা বোঝায় না যে বিশ্ব সমাজের কাছে সন্ত্রাসী গ্রুপটি বা তাদের ঘৃণ্য মতাদর্শ এখনও হুমকি নয়। সম্প্রতি মোবিলাইজিং ল এনফোর্সমেন্ট এফোর্টস টু ডিফিট আইসিস আন্তর্জাতিক সম্মেলনে সন্ত্রাস বিরোধী কোঅর্ডিনেটর এবং অ্যাম্বাসেডর এট লার্জ নেইথন সেলস বলেন, রণাঙ্গনে আইসিসদের পরাস্ত করার সঙ্গে সঙ্গে জঙ্গি দলটিও নতুন নতুন কৌশল অবলম্বন করতে শুরু করেছে। লড়াই তাই কোনো অবস্থাতেই শেষ হয়নি, শুধু নতুন দিকে মোড় নিয়েছে। রণক্লান্ত সন্ত্রাসী যোদ্ধারা রণাঙ্গন থেকে ঘরে ফিরছে অথবা তৃতীয় দেশগুলিতে ত্রাসের সৃষ্টি করছে। আইসিসদের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দেশেই সন্ত্রাসীরা যারা কখনই ইরাক বা সিরিয়ায় যায়নি তারা হামলা চালাচ্ছে। তাই এখন বেশিরভাগ ক্ষেত্রেই সন্ত্রাসীদের প্রতিহত করার প্রয়াস সামরিক অভিযানের সীমাবদ্ধতা ছাড়িয়ে আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, কূটনৈতিক প্রয়াস, বার্তা আদান প্রদান এবং বিদেশি সাহায্য সহায়তার মতো অসামরিক প্রয়াসে বিস্তৃত হয়েছে। বিশ্ব সম্প্রদায় সন্ত্রাস বিরোধী বহু পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের 2-3-9-6 প্রস্তাব অনুযায়ী নিয়েছে, যা গেল ডিসেম্বর মাসে গ্রহণ করা হয়েছিল। এসব পদক্ষেপে অন্তর্ভুক্ত থাকছে জানা ও সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন, তথ্যের আদান প্রদান, যাত্রীদের নামের রেকর্ড অন্তর্ভুক্ত করা, রণক্ষেত্র থেকে ফিরে আসা যোদ্ধাদের এবং আইসিস অনুপ্রাণিত সন্ত্রাসীদের বিচার, সন্ত্রাসী গোষ্ঠী এবং এর সদস্যদের কাছে অর্থ পাচার বিষয়ে শনাক্তকরণ। এছাড়াও প্রতিটি দেশের উচিত ইন্টারপোলের ডাটাবেজের সাহায্য নেওয়া, যা তাদেরকে স্বদেশী তালিকাভুক্তের উপর নজর রাখতে সহায়তা করবে। প্রতিটি দেশকে এমন আইন প্রণয়ন করতে হবে যা ব্যাপক সন্ত্রাসী তৎপরতার শাস্তি প্রদানে সক্ষম। আইসিস হুমকি মোকাবেলার পরবর্তী পদক্ষেপ হিসেবে আইন প্রণেতারা এ ধরনের ব্যবস্থাদি নিতে পারেন। চূড়ান্তভাবে সব দেশগুলিকেই এমন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে যা সন্ত্রাসীদের শনাক্ত করতে সক্ষম, যা বিশ্ব সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে অর্থ সহায়তা বন্ধে সাহায্য করবে। রাষ্ট্রদূত সেলস বলেন, আমি আশা করব এই সম্মেলন এই সন্ত্রাসী গ্রুপটি, আল কায়দা এবং সন্ত্রাসী গোষ্ঠী অনুপ্রাণিত সন্ত্রাসীদের পরাজয়ের উপর আমাদের দৃষ্টি নিবদ্ধে সহায়ক হবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান মিতালিতে এবারে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে শ্রোতাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের আসরে আমি কয়েকটি পোস্টকার্ড তুলে নিয়েছি তাহারা, কারণ মোহাম্মদ ফোরকান, তিনি মহাসচিব সাউথ এশিয়া রেডিও ক্লাব ফতেয়াবাদ হাটাজারি চট্টগ্রাম থেকে অনেকগুলো পোস্টকার্ড পাঠিয়েছে।
একসঙ্গে অনেকগুলি চিঠি এসেছে এবং অনেকদিন পরে আমরা একসঙ্গে অনেকগুলি চিঠি পেলাম।
ঢাকা থেকে পাঠিয়েছেন আমাদের ফ্যান ক্লাবের সমন্বয়ক জহুরুল আলম। তো মোহাম্মদ এম ফোরকান আলী, ওনার বেশ কয়েকটি চিঠি আমরা দেখছি, পোস্টকার্ড আর কি, এবং প্রত্যেকটাতেই তিনি লিখছেন যে পত্রের শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি ভালো আছেন, আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে, জঙ্গিবাদ, উগ্রবাদ এবং প্রাসঙ্গিক চলতি ঘটনাগুলি নিয়ে আপনাদের যেসব প্রচার সেগুলো ভালো লাগছে, সাপ্তাহিক অনুষ্ঠান ভালো লাগে, এবং তিনি বিভিন্ন অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন, যা বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ফোরকান তিনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং ভালোভাবে আজকাল শুনতে পাচ্ছেন।
মোহাম্মদ ফোরকানের কাছ থেকে আমরা নিয়মিতভাবে পোস্টকার্ড পেয়ে থাকি,
খুব ভালো লাগছে দেখে,
খুবই ভালো লাগছে,
এবং হাতের লেখাটা কিন্তু খুব চমৎকার ভাই আপনার। ধন্যবাদ চিঠি পাঠানোর জন্য এবং আমাদের জানানো যে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনার। তাহলে আমাদের লাইনে একজন শ্রোতা আছেন আজকে, মোহাম্মদ মিফতাউদ্দিন, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, লাইনে আছি।
আপনি বলুন, আপনার পুরো নামটা বলুন, আমি ঠিকভাবে বললাম কি?
হ্যাঁ, ঠিকই হয়েছে, মানে পুরো নামটা হচ্ছে এমডি মিফতাউদ্দিন শেখ।
আচ্ছা, মোহাম্মদ মিফতাউদ্দিন শেখ।
মিফতাউদ্দিন শেখ, আপনি তো অনেকদিন আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার এবং কি কি অনুষ্ঠান ভালো লাগে আপনার?
প্রথম কথা বলি, আপনাদের অনুষ্ঠান আমি 2000 সাল থেকে শুনছি, তবে
প্রায় 17 বছর তো হয়েই গেল, 18 বছর পর
17 বছর হয়ে গেল। হ্যাঁ, তবে ইদানিং মানে কয়েক মাস থেকে কর্মব্যস্ততার কারণে নিয়মিত শুনতে পারি না, তবে ইন্টারনেট থেকে যে রেকর্ড গুলো হয় ওখান থেকে আবার শুনে নিই, ওই মানে শুনি আর কি, নির্দিষ্ট টাইমে শোনা হয় না। আর
আপনি বলছিলেন আজকাল অনলাইনে আপনি অনুষ্ঠান শুনছেন, তো অনলাইনে কেমন, অনলাইনের মান কেমন, ঠিকমতো শুনতে পাচ্ছেন কি?
হ্যাঁ, আগে রেডিওতে শুনতাম, তারপরে রেডিওতে তো সেভাবে আর শোনা হয় না, আর রেডিওর মানে অতটা প্রবণতা নেই। এখন অ্যান্ড্রয়েড মোবাইলে সেটা আপনাদের ওয়েবসাইটে গিয়ে ডেট ওয়াইজ যেভাবে আপলোড করা থাকে সেভাবে শুনি এবং খুব উন্নত মানের অনুষ্ঠান শোনা যায়, খুবই শুনতে ভালো লাগে।
আপনি তো আমাদের কাছে বললেন রেডিও অনুষ্ঠান শুনেন, তো আপনি কি আমাদের টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখেন? আমরা কিন্তু ইউটিউবে, ফেসবুকে এবং আমাদের ওয়েবসাইটেও আমরা আপলোড করে থাকি আমাদের টেলিভিশনের অনুষ্ঠানগুলো, তো সেগুলো কি দেখার সময় হয় বা সুযোগ
সাইটেও আমাদের অনেক ভিডিও আসে যেগুলো আমরা সেগুলো আপলোড করি।
ইংরেজি শিক্ষার আসো যেটা সেটা আমি শুনি।
আচ্ছা,
মাঝে মধ্যে দুই দেখি কিন্তু পুরোটাই অনেক সময় দেখার সুযোগ হয় না কর্মব্যস্ততার কারণে।
আপনি নতুন কোনো বিষয়ে কোনো অনুষ্ঠান শুনতে চান, সেরকম কি আপনার কোনো কিছু বলার আছে?
হ্যাঁ, আমি বলতাম আর কি, মানে পরামর্শ ঠিক দেবো যে আমাদের যত শ্রোতা আছে সমস্ত শ্রোতাদের মানে পক্ষ থেকে বলছি আর কি, যে কোনো যদি কুইজের ব্যবস্থা করা হয় এবং কোন দেশ থেকে কত চিঠি গেল, কোন দেশের মানে সঠিক উত্তর কত হলো এবং কোন প্রাইজের ব্যবস্থা করা হয়, এরকম যদি একটা আসর করা যায় বা একটা যদি মানে প্রোগ্রাম রাখা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়।
ধন্যবাদ ভাই এই কথা বলার জন্য। আমরা নিজেরাও চিন্তা ভাবনা করছি যে এবছরই বাংলা বিভাগের যেহেতু 60 বছর পুরো হলো, তো আমরা ভাবছি যে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের 60 বছর পূর্তিতে আমরা একটি কুইজের ব্যবস্থা করব। তাহারা কেমন মনে হয়?
খুবই ভালো একটা আইডিয়া দিয়েছেন
ভাই। আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহেরা, এরপর আমার হাতে চিঠি আছে মোহাম্মদ মাহমুদ সিদ্দিকি, লিখেছেন তিনি পুলিশ একাডেমি থেকে, সারদা, রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে আমাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা এবং ভক্ত, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রত্যেক অনুষ্ঠানই তার ভালো লাগে। এই ভালোবাসার নিদর্শনস্বরূপ ভিওএ বাংলা বিভাগের কোনো ম্যাগাজিন, স্মরণিকা, বই, অনুষ্ঠান সূচি, ইংরেজি শেখার লিফলেট এগুলো পাঠাতে বলেছেন।
ভাই, আমরা যদি এগুলো পাঠাতে পারতাম আমাদেরও খুবই ভালো লাগতো। আপাতত তো এগুলো পাঠাতে পারছি না, তবে আপনার ঠিকানায়।
হ্যাঁ, ক্যালেন্ডার এবং শুভেচ্ছা পত্র তো পাঠানো।
জি, নিশ্চয়ই আমরা পাঠাবো, আবারও লিখবেন আশা করি, আর আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন শামীমউদ্দিন শ্যামল, গ্রাম কৃষ্ণপুর, বড়গাছিহাট, ভোলাহাট, চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছেন। আপনি দীর্ঘ ইমেল লিখেছেন, আপনার ইমেলের অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন, কিছুদিন পূর্বে ফ্লোরিডায় নির্বিচারে গুলি চালিয়ে যে 17 জন স্কুল শিক্ষার্থীকে হত্যা করা হয় তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই হত্যাকাণ্ড নিয়ে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের নিয়মিত সংবাদ শুনে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। পূর্বেও হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে অবাধ অস্ত্র বিক্রি ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক কথা উঠলেও তা কিন্তু বাস্তবায়িত হয়নি। তো এখন কথা হচ্ছে যে কেন এই অস্ত্র বিক্রি থামছে না, তাই তো? তো আসলে কিন্তু ব্যাপারটি ভীষণ জটিল।
এটাতে দ্বিতীয় সংশোধনীর ব্যাপার আছে যুক্তরাষ্ট্রের সংবিধানের, এবং কংগ্রেসে এটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, তাদের মতামত কি এবং তারা কি ব্যবস্থা নেবেন পরবর্তীতে, প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি ব্যবস্থা নেবেন, এই সব কিছু মিলিয়ে, এবং ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন, তাদের যে লবি আছে, তারই বা কী প্রভাব পড়বে, সব কিছু নিয়ে এই যে ধাপে ধাপে চিন্তাভাবনা, আলোচনা, বিতর্ক চলছে, বিক্ষোভ হচ্ছে, সেসব খবর তো আমরা বিস্তারিত শোনাচ্ছি। তো কি করা যায় সেটা আপনারা আগামীতেই জানতে পারবেন, আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই জানতে পারবেন।
এরপরের চিঠিটি লিখেছেন খোকন বসাক, কালীবাড়ি রোড, টাঙ্গাইল থেকে, অনুষ্ঠান সূচি এবং আমাদের ছবি চেয়েছেন। ভাই খোকন বসাক, আপনার ঠিকানায় আমাদের ছবি সম্বলিত একটি ভিউ কার্ড পাঠাতে চেষ্টা করব, আর আমাদের অনুষ্ঠান আগের মতোই আছে বলে আপাতত নতুন করে কোনো অনুষ্ঠান সূচি আমরা পাঠাচ্ছি না। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আর আজ সময় নেই, আপনারা আমাদের কাছে ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের সুচিন্তিত মতামত এবং প্রশ্ন পাঠাতে পারেন। চিঠিপত্রের জবাবের আসর আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, শেষ করার আগে আপনারা কিন্তু আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
শাহাদাত হোসেন সবুজ। সংক্ষিপ্ত সংবাদে যাওয়ার আগে একটুখানি কথা বলে নিই শ্রোতাদের সঙ্গে। আপনি যেমন বললেন যে আমাদের এই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হচ্ছে ফেসবুক লাইভ সম্প্রচারেও, তো শ্রোতারা বেশ অংশগ্রহণ করছেন, মানে আমাদের অনুষ্ঠান শুনছেন বলে মনে হচ্ছে এবং আমরা উৎসাহিত বোধ করছি। তো সেলিম
ভাই, এই ফেসবুক ফ্যান পেজে তো গত প্রায় দু সপ্তাহ বেশি হয়েছে আমরা সরাসরি প্রচার করছি, এর আগে সরাসরি শুনতেন ওয়েবসাইটে www.voabangla.com এ। ফেসবুকে আমরা প্রতিদিনই চেষ্টা করি কয়েকজন শ্রোতার নাম বলতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে। আজকে শেষে কয়েকজন যোগ দিয়েছেন, নিয়মিত দুজনের কথা আগে বলে নেই, আকবর হায়দার কিরণ এবং মোহাম্মদ আব্দুল্লাহ, প্রতিদিনই শোনেন এবং কিছু না কিছু বলেন আমাদেরকে, আজকেও তারা আছেন সঙ্গে। এছাড়া নতুন যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে শঙ্কর হালদার লিখেছেন, উত্তর কোরিয়া কথা রাখবে কিনা তা সময় বলবে, একটি মন্তব্য করেছেন। এছাড়া আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আশিকুর রহমান সোহাগ চট্টগ্রাম থেকে, মোহাম্মদ ইসমাইল হোসেন, শাবুল হোসেন লস্কর, তারপরে মিহির বোস সিঙ্গাপুর থেকে, সজিবুর রহমান, ইট ইজ অবভিয়াসলি হেল্পফুল, জয়তী চাকমা, অভিনন্দন, এস এম নুরুল ইসলাম, হ্যালো, জাকির হোসেন, তারপরে লিখেছেন যে আমি আপনাদের মাঝে নতুন, অনেক চেষ্টার পর সফলতা এলো, আপনাকে অভিনন্দন, পীযূষ পায়রা। এই কজন মোটামুটি শেষ দিকে ছিলেন যারা যোগ দিয়েছেন।
এছাড়া যেমন আপনি বললেন যে শঙ্কর হালদার, আকবর হায়দার, কিরণ, আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, এরা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনেন, ফেসবুক লাইভেও শুনছেন, সবুজ তাই না?
হ্যাঁ, সেটা চুয়াডাঙ্গা থেকে। সেই
নিশ্চয়ই আমরা কৃতজ্ঞ, আপনাদের জন্যই আমরা অনুষ্ঠান প্রচার করি, আপনারা শুনলে আমরা উৎসাহিত বোধ করি, শুনতে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিতে থাকবেন, আমরা কৃতজ্ঞ হতেই থাকব। তো এখন সংক্ষিপ্ত সংবাদ। গতকাল শুক্রবার হোয়াইট হাউস জোরের সঙ্গে বলেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যেকার মুখোমুখি আলোচনায় সম্মত হতে যুক্তরাষ্ট্রের পক্ষে ছাড়ের মাত্রা শূন্য। সিরিয়ার গতায় ত্রাণ সহায়তা সামগ্রী পৌঁছিয়ে দিতে ত্রাণকর্মীদেরকে জীবনের বাজি রেখে যেতে হবে কেন, এ জিজ্ঞাসা তুলে ধরেছেন মধ্যপ্রাচ্যে কর্মরত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আঞ্চলিক পরিচালক। তুমুল লড়াইয়ের কারণে ওখানটায় আটকিয়ে পড়া লোকজনের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়া বাধাগ্রস্ত হলে পর এ মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন গতকাল শুক্রবার দিন যে কিনিয়ার প্রেসিডেন্ট উহুরু কিনিয়াটা এবং বিরোধী দলীয় নেতা রাইলা ওডিঙ্গার মধ্যেকার রাজনৈতিক নিষ্পত্তি মীমাংসা খুবই অস্তিবাচক একটা পদক্ষেপ এবং বলেছেন যে দেশটির রাজনৈতিক সামুদায়িকতা ও গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। ফ্রান্স এবং ভারত চুক্তি সই করেছে যে চুক্তির লক্ষ্য হল পারমাণবিক ইন্ধন, প্রতিরক্ষা, বাণিজ্য ও মহাকাশ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাত্রা বৃদ্ধি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার নতুন দিল্লিতে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ আবার একবার বিক্ষোভ করতে সড়কে সড়কে সমবেত হয়েছেন স্লোভাকিয়ার বিভিন্ন শহর নগরে এক সাংবাদিক ও তাঁর বাগদত্তা প্রেয়সীর খুনের প্রতিবাদ করতে। প্রতিবাদ বিক্ষোভকারীদের অনেকেই নতুন করে নির্বাচন করানোর দাবি জানাচ্ছেন এবং ক্ষোভ প্রদর্শন করছেন সরকারকে লক্ষ্য করে। ইথিওপিয়া ব্রিটিশ সাংবাদিক উইলিয়াম ডেভিসনকে বহিষ্কার করেছে পরিচিতিপত্র সংশ্লিষ্ট প্রশ্নের কারণে। বার্তা সংস্থা বলছে গার্ডিয়ান রিপোর্টার ডেভিসন আগে ব্লুমবার্গের হয়ে কাজ করতেন, এঁকে বহিষ্কার করা হয় বুধবার দিন একটা থানায় একদিন আটকিয়ে রাখবার পর। ডেভিসন এখন ব্রিটেনে রয়েছেন এবং ফেসবুকে বলেছেন ব্লুমবার্গের হয়ে কাজ করা বন্ধ করে তিনি গার্ডিয়ানের পক্ষে কাজ করতে শুরু করলে পর ইথিওপিয়া তাঁকে প্রয়োজনীয় পরিচয়পত্র অ্যাক্রেডিটেশন দিতে অসম্মতি জ্ঞাপন করে।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজ অনুষ্ঠান প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন জুবের আত্তাইয়েব, আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.